الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل دارشوك অনুষ্ঠান শানে নজুলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদ এর জ্ঞান দান করুন, কুরআনের নূর দ্বারা আমাদের অন্তরাত্মাকে আলোকিত করুন, কুরআনে মাজিদের শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলী শান, ইন্না আউলান্নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, ইরশাদ করলেন কিয়ামতের দিন আমার নিকটবর্তী সেই ব্যক্তি হবেন যে আমার উপর অধিক হারে দরুদ পাঠ করেন। আল্লাহ পাক আমাদের অধিক হারে দরুদ ও সালাম বারেগাহে রিসালাতে পেশ করার সৌভাগ্য দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, এই প্রোগ্রামে আমরা আয়াতে মুবারকা আর তার কিছু প্রেক্ষাপট, কিছু শানে নজুল তা আমরা আরজ করার প্রচেষ্টা চালায়, আর সেই সংক্রান্ত যেই তাফসীরসমূহ রয়েছে সেগুলো বর্ণনা করা হয়ে থাকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদ। এটা আল্লাহ আপন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেই কুরআনের এই শিক্ষা পরবর্তীতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের এই যে তাফসীর পেশ করছেন, উনি এগুলোর অনুধাবনসমূহ ব্যাখ্যা করছেন। মূলত কুরআন যখন নাজিল হচ্ছিল তারা সকলে কি ছিলেন? আরবের অধিবাসী, আরবি ছিলেন, আরবি বংশদূত ছিলেন। কিন্তু এটা সত্ত্বেও বড় থেকে বড় জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, বুঝদার ব্যক্তি, কিন্তু যখন তারাও তারা ইসলামের সীমানায় আসলেন, নবী পাক আলাইহিসসালামের উম্মত হলেন, তো যদিও বা কুরআনের বাহ্যিক শব্দাবলীসমূহ আরবি ছিল, কিন্তু তারা তথাপিও আপন ভাষা কিংবা অভিধানের ভিত্তিতে এগুলো বোঝার ক্ষেত্রে অক্ষম ছিল। এটার বিষয়বস্তু কি, এটা দ্বারা উদ্দেশ্য কি, তার জন্য তারা বারেগাহে রিসালাতে উপস্থিত হতেন। তারা হুজুর আলাইহিসসালামের কাছে নিয়ম অনুসারে বুঝে নিতেন এবং এ ব্যাপারে জিজ্ঞেস করতেন। আজ এই বিষয়ে কিছুটা আলোচনা করা এই জন্য আমরা গুরুত্বপূর্ণ মনে করি যে কিছু এমন মতাদর্শ এবং চিন্তাধারা যা মানুষকে দেওয়া হচ্ছে, যে হাদিসকে একেবারে অস্বীকার করা হচ্ছে কিংবা মাযাল্লা এমন ফিতনার হাদিসসমূহকে অস্বীকার করছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিসে তাইয়বা, ওনার অনুসরণ অনুকরণ, ওনাকে অনুসরণ ছাড়া ওনারা বলে যে শুধুমাত্র আমরা কুরআনকে মহাব্বত করি, কুরআনকে নিয়ে নাও, কুরআনকে গ্রহণ করো। আরে ভাই, কুরআনকে হুজুর আলাইহিসসালামের মহাব্বত ব্যতীত কিভাবে আপনারা অনুধাবন করবেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তার মাফহুম বর্ণনা করেছেন, তো সেগুলো কি? এগুলো কুরআনের তাফসীর, এগুলো হাদিসে নববী হবে, এটা ইতাআতে রসুল হবে। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাককে ছেড়ে দিয়ে আমরা বলবো যে কুরআনও কেউ যথার্থভাবে বুঝতে পারবে না? জি হ্যাঁ, একেবারে বুঝতে পারবেন না। এতে এমন অনেক আয়াতে মুবারকা কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে মজুদ রয়েছে যে যে ব্যাপারে কুরআনে পাকে হুকুম মজুদ রয়েছে, কিন্তু সেগুলো কিভাবে বুঝে নিবেন, তার উপর আমল কিভাবে করবেন, সেই বিষয়গুলোর শর্ত এবং কি হিসাবে করতে হবে, এটা কুরআন তো বর্ণনা করেননি, অতঃপর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বর্ণনা করেছেন। আল্লাহ তো এই জন্যই কুরআনে পাক ইরশাদ করেছেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, সেই রাসূল যিনি তাদের উপর আল্লাহর আয়াতসমূহ, ওনার আয়াতসমূহ পড়েন এবং তিলাওয়াত করেন, ওয়া ইউযাক্কিহিম এবং তাদেরকে পাক করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আর তাদেরকে কিতাব আর হিকমত শিখিয়ে দেন, তাদেরকে কিতাব এবং হিকমত শিখান, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দলালিম মুবিন, যদিও বা তার পূর্বে তারা প্রকাশ্য গুমরাহির মধ্যে, অর্থাৎ সেই স্তর যে যেই সময় বিভিন্ন ধরনের গুমরাহি, কুফরি এবং শিরিক এগুলো ব্যাপক ছিল, আর সেই সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের কাছে এসে যে তাওহীদের এলান করেছেন, এই কুরআনে মাজিদকে তাদেরকে শিক্ষা দিয়েছেন, বুঝিয়েছেন, কুরআনের ঘোষণা বর্ণনা করেছেন, অতঃপর দামান ইসলাম থেকে যে ব্যবস্থা হয়েছে তো সেই কথাও বোঝার জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মোহতাজ হয়েছিলেন। কেননা কুরআন তো আমাদেরকে বিভিন্ন জায়গায় 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 এটা ইরশাদ করছেন যে নামাজ পড়ো। কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে? কুরআনে কিয়ামেরও উল্লেখ রয়েছে, কুরআনে সিজদারও আলোচনা রয়েছে, কুরআনে রুকুরও আলোচনা রয়েছে, কিন্তু এটার পদ্ধতি কুরআনের কোথাও বর্ণিত হয়নি যে প্রথমে কিয়াম করতে হবে, অতঃপর রুকু, অতঃপর সিজদা। এই তারতিব আমাদের কে শিক্ষা দিয়েছেন? এটা প্রিয় মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কুরআন আমাদেরকে যাকাতের হুকুম দান করেছেন, কিন্তু কত সংখ্যক সম্পদের উপরে, কোন সময়ে দিতে হবে, কতবার দিতে হবে বছরে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদেরকে বর্ণনা করেছেন। তো এতে জানতে পারলাম যে হাদিসে রাসূলকে ছেড়ে দিয়ে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, ওনার ফরমাবরদারি, এগুলো ছেড়ে দিয়ে কেউ যদি এটা মনে করেন যে আমি নিজেই কুরআন বুঝে যাব এবং কুরআন বুঝে আমি সেটার উপরে আমল করতে থাকব, তো সে মূলত কুরআনের নাম ব্যবহার করছে, কিন্তু সে রাহে হকের উপরে অটল থাকবে না, সে হকের উপর নেই। হকের উপর সেই থাকবে যে ব্যক্তি কুরআন সেই পদ্ধতিতে মানুষকে বলবে যেভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে শিক্ষা দিয়েছেন, যেভাবে হুজুর আলাইহিস সালাম দিয়েছেন, অতঃপর হুজুর আলাইহিস সালাম আপন সাহাবাদের শিখিয়েছেন, পরবর্তীতে সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন। এই জন্য কুরআনের তাফসির একটি হচ্ছে কুরআনের তাফসির কুরআন বিল কুরআন হয়ে থাকে। কুরআনের কিছু আয়াতের তাফসির কুরআন নিজেই বর্ণনা করেন, আর কুরআনের এক প্রকার তাফসির হচ্ছে তাফসিরুল কুরআন বিল হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মুবারক থেকে, জীবন বৃত্তান্ত থেকে, আর একটি হচ্ছে সাহাবায়ে কেরামের আলোচনা থেকে বর্ণনা হয়ে থাকে। অর্থাৎ কুরআনের তাফসিরেরও বিভিন্ন ধরনের স্তর রয়েছে। সার সংক্ষেপ হচ্ছে যে ব্যক্তি কুরআনের নাম নিবে কিন্তু হুজুর আলাইহিস সালামের রাতের ব্যাপারে বলে যে হাদিসে পাকের কোনো প্রয়োজন নেই, সাহাবিদের কথার প্রয়োজন নেই, তো বুঝে নিবেন যে সেই ব্যক্তি মূলত কুরআনে পাকের নাম নিচ্ছে কিন্তু কুরআনের যে মিশন সেই মিশনে নেই, কুরআনের শিক্ষা আর কুরআনের রায় অনুযায়ী সেই ব্যক্তি সঠিক পথের উপরে অবিচল নেই, সত্য পথে তারাই আছেন। যারা বারেগাহে রিসালাত থেকে কুরআনের শিক্ষা গ্রহণ করছেন কিংবা তাদের কাছ থেকে শিখছেন যারা হুজুর আলাইহিস সালাম থেকে কুরআনে পাক শিখেছেন, বুঝেছেন, তো সম্মানিত দর্শক শ্রোতাগণ, এমন অনেক আয়াতে মুবারকা রয়েছে যে যা নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে জিজ্ঞেস করার জন্য পৌঁছেছেন। আসুন একটি আয়াত এবং তার সারে নজুল এর ব্যাপারে কিছু কথা আরজ করব। সূরা আনআমের আয়াতে মুবারকা 82 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে সমস্ত লোকেরা ঈমান গ্রহণ করেছেন আর তারা তাদের ঈমানের মধ্যে কোনো জুলুমকে অন্তর্ভুক্ত করেনি, কোনো জুলুমকে অন্তর্ভুক্ত করেননি, তারাই সে সমস্ত লোক যারা সবসময় প্রশান্তি পাবে এবং তারাই হেদায়েতপ্রাপ্ত লোক, তারাই হেদায়েতপ্রাপ্ত। এখন এই আয়াতকে যদি সাধারণভাবে আমরা দেখি তো উদ্দেশ্য এটা বের হবে যে যারা ঈমানদার এবং ঈমানের সাথে যাদের কোনো ধরনের কোনো জুলম একত্রিত হয়নি তো তারা হিদায়তপ্রাপ্ত, তারা কামিয়াব হয়ে গেছে। এখন প্রশ্ন অন্তরে চলে আসে, আমাদের মস্তিষ্কেও আসতে পারে, আর একই প্রশ্ন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের অন্তরেও এসেছে, যারা ঈমানের সাথে জুলমকে একত্রিত করেননি তো জুলম তো কারো না কারো সাথে, ব্যক্তি কারো না কারো সাথে জুলম এবং অত্যাচারমূলক ব্যবহার এটা তো হয়ে যায়, তো এটা দ্বারা উদ্দেশ্য যাদের ঈমানের সাথে জুলম একত্রিত তো তারা তো কখনো কামিয়াব হবে না, হিদায়ত পাবে না, তাদের জন্য নিরাপত্তা, তো এই প্রশ্ন করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এ ব্যাপারে ব্যাখ্যা করলেন যে এই যে বর্ণনা দেওয়া হয়েছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যে যারা ঈমান এনেছেন অতঃপর ঈমানের সাথে কোনো জুলমকে একত্রিত করেননি, তো এই জুলমের উদ্দেশ্য সাধারণ জুলম নয় যেটা আপনারা মনে করছেন, ধারণা করছেন, যেভাবে আমারও মনে হচ্ছে যে আমি যেভাবে মনে করছি আয়াতের শুরুটা দেখে আপনাদেরও সে শব্দ শোনার পর মনে হতে পারে এই জুলম দ্বারা উদ্দেশ্য কি, তো ইরশাদ করলেন এই জুলম দ্বারা উদ্দেশ্য সেটা নয়, বরং এই জুলম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সূরায়ে লোকমানের মধ্যে যে বিষয়টি বর্ণনা করা হয়েছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে নিঃসন্দেহে শিরক অনেক বড় ধরনের গুণা, শিরক অনেক বড় জুলম, অনেক বড় ধরনের গুণা, তো এইখানে যে শিরক রয়েছে সেটাকে জুলম বলা হয়েছে, আর এই আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে যে ঈমান আর ঈমানের সাথে সে জুলমকে একত্রিত না করা, অর্থাৎ যারা মুমিন রয়েছেন আর এই অবস্থায় দুনিয়া থেকে যান যাদের মধ্যে কোনো শিরিক পাওয়া যাবে না, কোনো শিরিক তাদের মধ্যে নেই, শিরিককে ঈমানের সাথে অ্যাটাচ করেন না, তো তাদের জন্য নিরাপত্তা নিরাপত্তা তো এখানে সাধারণভাবে সেই জুলুম দ্বারা সেই উদ্দেশ্য নয় বরং জুলুম দ্বারা শিরক উদ্দেশ্য। যদি আপনারা নিজেরাই মনোযোগ দেন যে সাহাবিগণ আরবি বংশদূত, আরবি ভাষা তারা জানেন, আরবি অনুধাবন করতে পারেন, তারা তো এই আয়াতটি বোঝার জন্য হুজুর আলী ইসলামের বারে গাহে চলে গিয়েছিলেন। তাহলে কি আমরা সাধারণ, আজ যদি কেউ বলে যে আমি আরবি ভাষার গ্রামার জানি আর মানুষ বসেও যায় তার্জমা করার জন্য তফসিরও করতে, যেটা নিজের রায় মনে হলো সেটাই তফসির করে দিল, চাই তা সোশ্যাল মিডিয়া হোক, চাই সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, যাই হোক, সেটা কোনো কলাম হোক কিংবা সাধারণ কথা, সামান্য জ্ঞান অর্জন হলে তিনি মনে করেন যে আমি নিজে নিজেই কুরআন বুঝতে পারব। আর মাযাল্লা সেই ফিতনা যারা হাদিসে পাককে অস্বীকার করে, যারা মাযাল্লা হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, তারা কি এই বিষয়গুলো দ্বারা নিজেদের সেই গুমরাহি এবং সেই ফিতনাকে শক্তিশালী করবে? কখনো নয়। কুরআন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বারেগাহে রিসালত থেকে শিক্ষা অর্জন করেছেন, তো আমাদেরও কুরআনকে সেই জায়গা থেকে শিখতে হবে, কুরআনের সেই ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে যেটা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তফসির পেশ করেছেন, যা হুজুর আলি ইসাল্লাম করেছেন, যা হুজুরের সাহাবিগণ হুজুরের কাছ থেকে শিখেছেন। তো হাদিসের রসুল ছেড়ে দিয়ে বলা কুরআনের কাছে আমরা পৌঁছে যাব, প্রকৃতপক্ষে কুরআনের কাছে তারা পৌঁছতে পারবে না, কেননা কুরআন নিজেই তো এটা বর্ণনা করছেন, আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুসরণ করো। কুরআন তো নিজেই এটা ব্যাখ্যা করছেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করেছেন সে এমন যে সে আল্লাহর অনুসরণ করেছেন। তো রসুলের বলা বিষয়গুলোকে মানা মূলত আল্লাহর কথা মানা, কুরআন তো এটা বর্ণনা করছেন। তো আপনি বলবেন যে হাদিস এটাকেই মানব না, হাদিসকে অস্বীকার করো, তো প্রকৃতপক্ষে তারা কুরআনের উপরও আমল করছে না, তারা মূলত কুরআনকেও অস্বীকার করছে। তো যখন নবী পাক আলাইহিসসালাম সাহাবায়ে কেরামদেরকে বললেন জুলুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে শিরক, তো তারা প্রশান্ত হলেন এই জায়গায়, এই জুলুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে এটা সাধারণ, সেই গুনাসমূহ উদ্দেশ্য নয়। অতপর সাহাবিগণ প্রশান্ত হয়ে সেখান থেকে চলে গেলেন। তো এমন একটা নয়, আরও অনেক ঘটনা রোজার ব্যাপারে এই হুকুম হয়েছে যে ওয়াকুলু ওয়াশরাবু, যে খাও এবং পান করো, অর্থাৎ খেতে থাকো, পান করতে থাকো, এমনকি সাদা এবং কালোর মধ্যে পার্থক্য তোমাদের বুঝে চলে আসবে। অর্থাৎ প্রথমে এমন বিষয় ছিল যারা রাতে শুয়ে পড়তেন, এখন তারপরে তাদের দ্বিতীয়বার খাবারের অনুমতি থাকত না, রাতে যতটুকু খাওয়ার খেয়ে নিয়েছেন কিন্তু রাতে ঘুমানোর পরে পুনরায় খাবারের কোনো অনুমতি থাকত না। তো এখন হুকুম হল যে ওয়াকুলু ওয়াশরাবু, যে খেতে থাকো, পান করতে থাকো, যে এমন কি সাদা ধাগা সেটা কালো ধাগা থেকে, সেটা যতক্ষণ পার্থক্য যতক্ষণ বুঝে না আসে। তখন কি হল, হযরতে আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন যে সাদা এবং কালো সুতা নিজের বালিশের নিচে রেখে দিলেন আর বললেন যখন দুইটা একে অন্য থেকে আলাদা হয়ে যাবে তখন তিনি নিজের রোজার সূত্রপাত করবেন, যখন জানতে পারবেন এটা সাদা এবং এটা কালো। তো এইভাবে তিনি, অর্থাৎ এটাকে প্রকাশ্যে সুতা বলা হয়েছে জন্য তিনি সুতা দ্বারা উদ্দেশ্য সেই সুতাই নিলেন। তো এখন কি হল, তিনি সেই সুতা দ্বারা উদ্দেশ্য সুতা গ্রহণ করে তিনি অপেক্ষা করতে থাকলেন, অতপর এই বিষয়টি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের বারেগাহে পৌঁছে দিলেন। অতপর নবী পাক সাল্লাহ আলী ওসাল্লাম ওনাকে স্পষ্ট করলেন এবং ওনাকে বলে দিলেন যে এই ধাগা দ্বারা উদ্দেশ্য যে এটা সাদা এবং কালো সুতা নয়, যতক্ষণ পর্যন্ত এটি স্পষ্ট না হয় যে এই কালো দ্বারা উদ্দেশ্য সেই রাতের কালো আবা আর এই সাদা দ্বারা উদ্দেশ্য সেই ফজর উদ্ভাসিত হওয়া, তুলুয়ে ফজর। বুখারি শরীফের রেওয়ায়ত এ ব্যাপারে মজুদ রয়েছে। আর বললেন ফাআনজালাল্লাহু বাদাহু মিনাল ফজর, অর্থাৎ আল্লাহ পাক নাজিল করলেন এই যে মিনাল ফজর, যে শব্দটি আল্লাহ ওনাকে এটা নাজিল করলেন আর এই বিষয়ে ওনাকে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন যেটা তার উদ্দেশ্য এই সুতা নয়। এখন একটু মনোযোগ দিন, কেউ যদি বলেন হাদিস ছাড়াই আমরা কুরআন বুঝে যাব, তো এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যেন তারা করে দেখায় যে এই সুতা কালো এবং সাদা সুতা দ্বারা উদ্দেশ্য কী হয়ে থাকে। তো আমরা যেই সাহারি করে থাকি, এটা প্রথম রাতের সময় যদি আমরা শুয়ে পড়ি তাহলে খাবার পরে আর অনুমতি হয় না, পরবর্তী হুকুম আসলো আপনারা খাবেন এবং পান করবেন, খাও পান করো যতক্ষণ পর্যন্ত কালো সুতা থেকে সাদা সুতা স্পষ্ট না হয়। তো উদ্দেশ্য হচ্ছে এটা দ্বারা সেটা রাতের সে কালো আবা সেটা যেন চলে যায় আর ফজর উদ্ভাসিত হয়ে যায়, সে সাদা আবা চলে আসুক। তো এইভাবে বলা হয়েছে এটার অর্থ মূলত ততক্ষণ পর্যন্ত খাবার অনুমতি রয়েছে, অর্থাৎ সকাল উদিত হতে সাহারির সময় শেষ। তো আজকাল আমাদের জন্য তো সহজ হয়েছে, আমরা তো ক্যালেন্ডার ব্যবহার করি, ডিজিটাল বস্তুও মজুদ রয়েছে, প্রিন্টেড অনেক কাগজও মজুদ রয়েছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর আওকাতুস সালাতের আপনি সফটওয়্যার ডাউনলোড করে নিন, যে আপনার যার মধ্যে সাহার ইফতারের নকশা রয়েছে সেটা নিজের কাছে রাখুন, আর সে অনুযায়ী আমরা আমাদের রোজাসমূহ সহজতার সাথেভাবে ব্যবস্থা করতে পারি এবং যথাযথভাবে সাহারি এবং ইফতারিগুলো সম্পাদন করতে পারি। কিন্তু আপনারা একটু মনোনিবেশ করুন যে 1400 বছর পূর্বে মূলত এই বিষয়গুলো ছিল না, এই পদ্ধতিগুলো ছিল না, তো সেটা একটি বিশেষ দর্শন ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আমলের উপরে যারা সুতা নিয়ে এভাবে কাজ করেছিল, এই কালো ধাগার মাধ্যমে যদি কুরআন সাদা সুতা এবং কালো সুতা, তো বর্ণনা করলেন এটা দ্বারা উদ্দেশ্য সাদা এবং কালো ধাগা নয়, বরং কালো ধাগা দ্বারা উদ্দেশ্য রাতের অন্ধকার, আর সাদা দ্বারা উদ্দেশ্য সকাল উদ্ভাসিত হওয়া, সকাল অর্থাৎ দিনের উদিত হওয়া, ফজর উদ্ভাসিত হওয়া, এটা সাদা দ্বারা উদ্দেশ্য। তো মাদানী চ্যানেলের দর্শক দেখুন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এই আয়াতকে বোঝার উদ্দেশ্যে তারা বারেগাহে রিসালাতের মোহতাজ ছিলেন এবং এইভাবে তারা এটাকে বুঝে নিয়েছিলেন। আচ্ছা, কুরআনে পাকে এমন অনেক আয়াতে মুবারকা রয়েছে ইরশাদ করা হচ্ছে, ওয়াল ইয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, আর তাওয়াফ করবে সেই প্রাচীন ঘরের, এখন এই মুক্ত ঘর সে পুরাতন ঘর, এর তাওয়াফের হুকুম, অর্থাৎ এখানে তাওয়াফের হুকুম তো মজুদ রয়েছে, কিন্তু এই বেক্কা কুরআনের মধ্যে পাওয়া যায় না যে তাওয়াফ কত চক্করের নাম, কত চক্কর করলে এটা তাওয়াফ হবে। তাওয়াফের পরে সাইয়ের দিকে যদি আমরা যাই, তো ইন্না সফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, কুরআনে পাকে সাফা মারওয়া এগুলো সাই করাকে, যা শাআইরুল্লাহ বলা হয়েছে, আর যেখানে তাওয়াফ করার সেই হুকুম দেওয়া হয়েছে, কিন্তু এটা কি সাফা থেকে শুরু করতে হবে, শুরু করে মারওয়ার দিকে যেতে হবে কিনা, আর কতবার প্রদক্ষিণ করবে, এটা কে বর্ণনা করবেন, এটার ডিটেল ব্যাখ্যা কোথায় আছে, এটার পরিপূর্ণ ব্যাখ্যা বারেগাহে রিসালাতে রয়েছে। তো এই জন্য কুরআনে পাক পড়তে থাকুন, আর কত সংখ্যক এর এমন আকাম রয়েছে দর্শকবৃন্দ, আমরা এগুলো পড়তেও থাকব, আমাদের এগুলো যথাযথভাবে এগুলোর আহকাম পরিপূর্ণরূপে এভাবে বুঝতে পারব না যতক্ষণ পর্যন্ত আমরা হাদিসে রসুলের দিকে মুখাপেক্ষী হব না। আর আলহামদুলিল্লাহ, উলামাগণ সব সময়ের জন্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বারেগাহে রিসালাত থেকে কুরআনে পাককে বুঝে নিয়েছেন, পরবর্তী ধারাবাহিকতা এমনটা ছিল, আর কুরআনের উপর বড় বড় কাজ হয়েছে, তাফসির সমূহ লিখা হয়েছে, সাহাবিগণের আলোচনার ভিত্তিতে, তাবিনদের আলোচনার ভিত্তিতে তার স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ সমূহ আলোচনা করা হয়েছে। তো এটা এই কারণে আমাদেরকেও এই সমস্ত লোকেদের রাস্তায় চলতে হবে, এমন নয় যে এমন নতুন ফিতনা যে যারা কুরআনের নাম তো নিবে কিন্তু প্রকৃতপক্ষে কুরআনের শিক্ষা থেকে তারা দূরে থাকবে, আর এমন ফিতনা পূর্বেও ছিল। ইমাম ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিকট দুইজন ব্যক্তি আসল, আর এসে বলতে লাগলো আমরা আপনাকে কুরআনের কিছু কথা বলতে চাচ্ছি, দুটি আয়াত আপনাকে শোনাতে আমরা চাচ্ছি। তো তিনি তাদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানালেন, বললেন না। তারা বলল না, আপনি শুনুন, আমরা কুরআনের কথা বলছি। তিনি নিষেধ করে দিলেন, এখন তারা চলে গেল। কিছু ওনার যারা শ্রোতাগণ ছিলেন, ওনার নিকট বসা ছিলেন, ওনার সাগরিদ ছিলেন, ওনারা বললেন, হযরত, ওনারা তো কুরআনের কথা বলছিলেন, আপনি তাদের কথা শুনেননি আপনি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হ্যাঁ, আমার জানা আছে তারা কুরআনের নাম নিচ্ছে, কিন্তু তাদের সম্পর্ক এমন একটি ফিতনার সাথে রয়েছে, তো আমি এমন ব্যক্তিদের কাছ থেকে কেন কুরআনের আলোচনা শুনব, যে তারা কুরআনের নাম নিয়ে এমন কোনো কথা আমার মস্তিষ্কে ঢেলে দিবে, আল্লাহু আকবার, এটা আমার আর আপনার জন্য। তিনি তো এত বড় ইমাম ছিলেন, এত বড় আলিম ছিলেন, যে তিনি তাদেরকে গ্রেপ্তার করতেন, তাদের পাকড়াও করে নিতেন, কিন্তু তিনি আমাদের শিক্ষার জন্য এটা উপস্থাপন করেছেন যে যদিও বা তোমরা কুরআনের নাম নিচ্ছ, কুরআনের তাফসিরের নাম নিচ্ছ, কিন্তু প্রকাশ্যে কুরআনের তোমরা এক ধরনের লেবেল লাগিয়েছ, তার পিছনে তোমাদের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। তো যদি আমরা আজকের সমাজের মধ্যে দেখি, তো এই ধরনের অনেক কিছু আপনাদের দৃষ্টিগোচর হয়ে যাবে, এমন অনেক জিনিস দৃষ্টিগোচর হবে যেটা প্রকাশ্যে নাম কুরআনের নিচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে কুরআন থেকে তারা দূরে সরিয়ে দিচ্ছে, কুরআন থেকেই তো দূরে সরিয়ে দিচ্ছে বলা হবে, যারা কুরআনের নাম নিয়ে নবী পাক আলাইহিসসালামের হাদিস থেকে মূলত দূরে সরিয়ে দিচ্ছে, যারা কুরআনের নাম নিয়ে হযরত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের শিক্ষা ব্যবস্থা থেকে, আহলে বাইতে আতহারের শিক্ষা ব্যবস্থা থেকে তারা সবাই আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, সেটা নাম কুরআনের কিন্তু প্রকৃতপক্ষে কুরআনের শিক্ষা নয়। কুরআনের শিক্ষা হচ্ছে এটাই, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, আমরা দোয়া করি আল্লাহর কাছে যে হে আল্লাহ, আমাদেরকে সেই পথে পরিচালিত করুন যে লোকেদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আর আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্ত কারা, কুরআন তাদেরকে বর্ণনা করছেন নবীদের দল, সিদ্দিকিনদের দল, শোহদা এবং সালেহিনদের দল, ওনারা হচ্ছেন পুরস্কার প্রাপ্ত। তো আমরা আল্লাহর এই প্রিয় বান্দাদের রাস্তায় চলব, এটাই সিরাতে মুস্তাকিম, এটাই সরল পথ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের অনুধাবন নসিব করুন, কোরআনের নূর এবং কোরআনের জ্ঞান দ্বারা আমাদের অন্তরাত্মাকে আলোকিত করুন। আমিন। বিজয় হিন্দ নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।